হিন্দুস্থান রেকর্ডের পডকাস্ট নিবেদন বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথার আজ ষষ্ঠ পর্ব। উপস্থাপনায় দেবশঙ্কর হালদার, রচনা সঙ্গীত সঞ্চালনা ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, গীতাংশে দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। উনিশ শতকের ছয়ের দশকের শেষ ভাগে বাংলা থিয়েটারের নানান গাথায় হিন্দুস্থান রেকর্ডের আজকের নিবেদন বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথার ষষ্ঠ পর্ব
শুরু হচ্ছে। বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথার ষষ্ঠ পর্ব, যেখানে আমরা আলোচনা করব শহর এবং মফস্বলের সে সময়কার থিয়েটার নিয়ে। তখন বাগবাজারে গড়ে উঠেছিল বাগবাজার অ্যামেচার থিয়েটার, তারাই পরবর্তীকালে কলকাতার প্রথম সাধারণ রঙ্গালয় প্রবর্তন করে, সে কথা পরে হবে। সেখানে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী অভিনয় হল 1868-এর সপ্তমী পূজার রাত্রে। এই নাটকের অভিনয় বলা যায় দীনবন্ধু মিত্রকে একেবারে সর্বোচ্চ আসনে বসিয়ে দিল, তিনি যেন এলেন, দেখলেন, জয় করলেন। যদিও এর অনেক আগে তিনি লিখেছেন নীলদর্পণ, কিন্তু তখনও নীলদর্পণ অভিনীত হয়নি। নীলদর্পণ অভিনীত হতে সময় লেগেছিল 12 বছর, সে পরের কথা। এই সধবার একাদশী মধুসূদনের পরম্পরায় এই প্রহসন আমাদের বাংলা থিয়েটারকে সমৃদ্ধশালী করল। এর একটা প্রসঙ্গ এখানে উল্লেখ না করলে অন্যায় হবে, সেই প্রসঙ্গটা আমি বলছি। একবার এই নাটকের অভিনয় হচ্ছে, নিমচাঁদ করছেন গিরিশচন্দ্র ঘোষ, বাংলা থিয়েটারের জনক গিরিশচন্দ্র। অভিনয়ান্তে দীনবন্ধুবাবু গিরিশচন্দ্রের অভিনয় প্রতিভা দর্শনে এরূপ মুগ্ধ হইয়াছিলেন যে গিরিশবাবুকে বলেন, তুমি না থাকিলে এ নাটক অভিনয় হইত না, নিমচাঁদ যেন তোমার জন্যই লেখা হইয়াছিল। এটা নাট্যকার বলছেন এক অভিনেতাকে, এবং তিনি বলেছিলেন যে তার অভিনয় ছিল ইম্প্রুভমেন্ট অন দ্য অথর।
বিখ্যাত সেই কথা,
বিখ্যাত সেই কথা। এবং গিরিশবাবু যখন প্রয়াত হন, তখন বেঙ্গলি পত্রিকা লিখেছিল, অ্যাবাউট 45 ইয়ার্স এগো গিরিশচন্দ্র অ্যাপিয়ার্ড ইন দ্য ইনইমিটেবল রোল অফ নিমচাঁদ ইন দীনবন্ধুর সধবার একাদশী, অ্যান্ড হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য নেক্সট মর্নিং হি ফাউন্ড হিমসেলফ অ্যান অ্যাক্টর। মানে একটা অভিনয়ে তিনি অভিনেতা হয়ে যেন তার জাগা হলো।
সেই নিমচাঁদের সংলাপ একটু শোনা।
সেই নিমচাঁদের,
নিমচাঁদ ভোলাচাঁদের মস্তকে চপেটাঘাত করে বলে, দিস ইজ মাই অ্যানশিয়েন্ট, দিস ইজ মাই রাইট হ্যান্ড, অ্যান্ড দিস ইজ মাই লেফট হ্যান্ড। অটল বলে, এবার তুই শেক্সপিয়ার বলছিস আর তাতে কোনো সন্দেহ নাই। আমরা ও প্লেটা হেয়ার সাহেবের স্কুলে পড়েছিলাম, মার্চেন্ট অফ ভেনেরিয়ালস আমরা অনেকবার পড়েছি। নিমচাঁদ বলে, দ্যাটস ব্লাসফেমি, আই টেল ইউ দ্যাটস ব্লাসফেমি। তুই বেটা আর বিদ্যে খরচ করিস নে, তোর তোর বাপ বেটা বিষয় করেছে, বসে বসে খা, পাঁচিয়ারকে খাওয়া মজা আমার। হেয়ার সাহেবের স্কুলে তোর কোন বাবা শেক্সপিয়ার পড়েছিল, তুই কোন ক্লাসে পড়েছিস? অটল বলে, ইন দ্য বাবুস ক্লাস। নিমচাঁদ বলে, রাদার ইন দ্য কিং সেল। হেয়ার সাহেবের স্কুলের হেডমাস্টার জানতো বড় মানুষের ছেলে বেটারা রমানাথের রেঁড়ে, রমানাথের রেঁড়ে। আপনারাও পড়বে না, কারো পড়তেও দেবে না, তাই তো একটা বাবুস ক্লাস করে সব ক্লাস থেকে রমানাথের এঁড়ে বেঁচে সেই ক্লাসে দিয়েছিল। আই রিড স্যার, বলা বলে, আই রিড স্যার, রাইট স্যার, লার্জ স্যার, মিডলিং স্যার, স্মল স্যার। অটল বলে, আমি এখন ঘরে বসে পড়ি। নিমচাঁদ বলে, মদের দোকানের ক্যাটালগ? অটল, ঘরে পড়লে বুঝি বিদ্যে হয় না? নিমচাঁদ, তুমি যে কেতাব ধরেছো বিদ্যেও হবে, সুন্দরও হবে। অটল বলে, পেটও হবে। ভোলা বলে, বেলিমেন্ট স্যার, প্রেগনেন্ট স্যার, হুজ স্যার? অটল বলে, তোমার শাশুড়ি। ভোলা বলে, মাদার ইন ল স্যার, গুড স্যার। অপূর্ব,
অপূর্ব, অপূর্ব, এবং কত আধুনিক,
একেবারে মনে হয় আজকেরই মোহতাজ জমেছে, আজকেরই দুষ্কর্ম চলছে।
এই নাটকের শেষটা দিয়ে তুমি যদি শেষ করো, সেখানে নাটকের নামকেও কি সুন্দর ব্যবহার করা হয়েছিল।
সদবার একাদশীর শেষের সংলাপ পড়ছি, যেখানে তুমি যে কথা বললে একটু আগে, যে সব জায়গায় নামেরও একটা কোথাও
মাহাত্ম্য, মানে একটা নাটকের নাম দিচ্ছে জানান দেওয়া হচ্ছে।
যেমন অটল বলে শেষে গিয়ে, একেবারে শেষ সংলাপ, নিমজাদ ওঠ বাবা, না আসতে আসতে আমরা বাগানে যাই, যে মার খেয়েছি অনেক ব্র্যান্ডি, না খেলে বেদনা যাবে না। নিমজাদ বলে, কি বল বলিলে বাবা, বলো আর বার, মৃতদেহে হলো মম জীবন সঞ্চার, মাতালের মান তুমি গণিকার গতি, সদবার একাদশী তুমি যার প্রতি। অপূর্ব অপূর্ব।
সদবার একাদশীর পর দীনবন্ধু মিত্র আরো একটা প্রহসন লিখেছিলেন বাগবাজার অ্যামেচার থিয়েটারের জন্যে, বিয়ে পাগলা বুড়ো, অনেকটা মধুসূদনের ওই বুড়ো শালিকের
নামের মধ্যেও সাযুজ্য
সাযুজ্য আছে। তো সেটাও চলেছিল, কিন্তু সেটা বেশি দিন অভিনীত হয়নি, কিন্তু সেখানে একটা ঘটনা ঘটেছিল, সেই কারণেই এই প্রসঙ্গটা আনা। দীনবন্ধু মিত্র যখন অধুনা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, তদানীন্তনকালের পূর্ববঙ্গে পোস্ট অফিসের দায়িত্বে ছিলেন, তার আরেক বন্ধু সেখানে ডাক্তারি বিভাগের দায়িত্বে ছিলেন, সরকারি ডাক্তারি বিভাগে, তিনি হচ্ছেন ডাক্তার দুর্গাদাস কর। আজকে অনেকে দুর্গাদাস করকে চেনে না,
তার ছেলের নামে চেনে অনেক,
ছেলেদের নামে চেনে। দুর্গাদাস করের একটি পেশা একটি নেশা, পেশা ডাক্তারি, নেশা অভিনয়। তো সেই দিক দিয়ে তার ডাক্তার পুত্র হয়েছিল রাধা গোবিন্দ কর, যার নামে আরজি কর হসপিটাল, এবং তার অভিনেতা পুত্র হয়েছিলেন রাধা মাধব কর, যিনি এই বাগবাজার অ্যামেচার থিয়েটারে যুক্ত ছিলেন, পরবর্তীকালে নীলদর্পণে অভিনয় করেন এবং অভিনেতা হিসেবে তার খ্যাতি ছিল।
যেহেতু তার নামে কোনো প্রেক্ষাগৃহ তৈরি হয়নি,
সেই জন্য এখনকার
বলতে আমরা ওই ডাক্তারবাবুকেই বেশি ধরি,
ডাক্তারবাবুকেই বেশি ধরি,
এক্ষেত্রে অভিনেতার থেকে ডাক্তার এগিয়ে গেলেন,
এগিয়ে গেলেন। যে সব নাটকের কথা বলছি এগুলো মূলত কলকাতা কেন্দ্রিক বা
নগর কেন্দ্রিক, শহর
নগর কেন্দ্রিক। সেইখানে দেখা গেল যে এই দুর্গাদাস করের প্রভাবে আমাদের একটু মফস্বলের দিকে নাটকটি হলো। তিনি তখন বরিশালে ছিলেন, বরিশালে সেই নাটকটি লেখেন, তিনি যেহেতু সরকারি কাজে ছিলেন সেজন্য নাটকটি যখন প্রকাশিত হয় সেখানে নাট্যকারের কোনো নাম নেই, বৃন্দাবন চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নামে প্রকাশক হিসেবে এটা প্রকাশ পায়। এদের মধ্যে একটা খুব ভাব ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, সখ্য ছিল। দীনবন্ধু মিত্র একবার দুর্গাদাস করকে বলেছিলেন এই প্রহসনের প্রসঙ্গে আর কি, এই কথাগুলো বোধ হয় প্রয়োজনীয় মনে হয়, দুর্গাদাস কর বলেছিলেন যে মদ খাওয়া কবি দেওয়াছেন, দীনবন্ধু দুর্গাদাসকে বলেছিলেন মদ খেয়ে পীড়া হয় বলে মদ ত্যাগ করতে হবে, পীড়া হয় প্রতিকার কর, মেডিকেল সায়েন্স হয়েছে কি জন্য, পীড়া আরাম করে আবার খা, বিচ্ছেদ মিলনের সুখ পাবি।
নীতুবাবুর গানে আছে বিরহে যতেক সুখ মিলনে তা,
একদম মানে কি সুন্দর, বিচ্ছেদ মিলনের সুখ পাবি। এবং দুর্গাদাসও যখন এই বিয়ে পাগলা বুড়ো হয়, ওখানে দীনবন্ধু একটা ন্যাড়ানেড়ির গান ছিল, কিন্তু উনি একটা গান লিখে দেন দুর্গাদাস কর এই বিয়ে পাগলা বুড়োর জন্য, অভিনয়ের জন্যে, এলো চুলে বেনে বউ আলতা দিয়ে পায়, নোলক নাকে কলসি কাকে জল আনতে যায়। মজা হচ্ছে এই দুর্গাদাসের এই ছন্দের একটা ব্যাপার ছিল, মানে উনি নাট্যকারের কাজ করলেও তার মধ্যে একটা কাব্য সচেতনতা ছিল। দুর্গাদাস করে স্বর্ণশৃঙ্খল নাটকের প্রসঙ্গ প্রথম প্রচার পায় ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রের এক চিঠিতে, সেখানে লেখা হয় বরিশালের নাটক অভিনয়, এই বরিশাল নগরে একটি নাটকাভিনয় হইয়াছে, শ্রীযুক্ত বাবু বৃন্দাবন চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রকাশিত স্বর্ণশৃঙ্খল নাটক অবলম্বন করিয়া এই অভিনয় কার্য সম্পাদিত হয়। শ্রীযুক্ত বাবু রাজকুমার দত্ত মহাশয় উহার একজন প্রধান অভিনেতা, অন্যান্য কয়েকজন উৎসাহশীল ব্যক্তিও উহাতে যোগ দিয়াছেন। সেদিন পরীক্ষার্থ অভিনেত্রীগণ কয়েকজন উৎসাহী ব্যক্তিকে আহ্বান করিয়া প্রকাশ রূপে একটি অভিনয় করিয়াছেন। অল্পদিন হইতে অভিনয়ের কার্য আরম্ভ হওয়ায় সকলে ভালোরূপ শিক্ষিত হন নাই, তথাপি প্রথম প্রথম যাহা হইয়াছে বরিশালের পক্ষে ইহাই অনেক। বরিশালে অভিনয় করিবার প্রত্যাশায় যে স্বর্ণ শৃঙ্খল নাটক রচিত হইয়াছিল এতদিনে গ্রন্থকর্তার সেই সংকল্প প্রসিদ্ধ হইল। বোধ হয় একজন অভিনেত্রীগণ গ্রন্থকার এবং প্রকাশকের নিকট ধন্যবাদের পাত্র হইবেন সন্দেহ নাই। নাটকখানিতে গ্রন্থকারের নাম না থাকিলেও সরকারি ডাক্তার রূপে বরিশালে অবস্থিতিকালে ডাক্তার দুর্গাদাস করি ইহা রচনা করেন।
সেই মানে শিকারটা এখানে
এখানে পাওয়া যাচ্ছে। এবং এই স্বর্ণ শৃঙ্খল নাটকে ঘটনাটা কিন্তু ওই দ্রৌপদীর বস্ত্রহরণ ঘিরে, কিন্তু সেখানে ওই যে তখনকার দিনে যেসব ইউরোপিয়ান ড্রামাটিস্টরা নাটক লেখেন সেই রকম ভাবে একটা ঘটনা ঘটাতে গেছেন। আবার আমাদের দেশের যে নাটক রয়েছে তারও একটা প্রচলন থেকে গেছে। যেমন এখানে নটনটি বাদ গেছে একদম, তখন দীনবন্ধু যেসব বা মধুসূদন যেসব নাটক লিখছেন এই প্রহসনের ধারায় তার একটা ছাপ পড়ল এই নাটকের ক্ষেত্রে। তো তুমি একটু দু একটা অংশ পড়বে নাকি?
নিশ্চয়ই। আমার মনে হয় এই যে তাল ছন্দ লয় একটা কাব্যের,
হ্যাঁ,
এইগুলো দুর্গাদাসকে খুব টানতো
টানতো। এবং আরেকটা মজা হচ্ছে যে এই যে আজকের দিনে আমরা যেগুলো র‍্যাপ বা এই ধরনের গান হয়, বা আমাদের এর কিছুদিন আগেও ছিল ছাতপেটার গান, তারপরে মাটি কোপানোর গান, প্রত্যেকটা তাল তালে একটা তালে তালে একটা যে গতি ছিল সেই গতিগুলো গতিময়তা গুলো এখানে
না, যেখানে বিনোদন এবং শ্রম একাকার হচ্ছে একটি তালকে সঙ্গী করে,
তালকে সঙ্গী করে সেটাও রয়েছে। তো এই এই ঘটনাগুলো কিন্তু দুর্গাদাস যেহেতু হয়তো মফস্বলে থাকতেন,
এটা এটা ভাববার
তার পারিপার্শ্বিক যেসব ঘটনা ঘটত সেইগুলোকে বোধহয় এখানে তিনি ব্যবহার করেছেন।
অনেকগুলি গান ছিল এই নাটকে, চারটি গান বোধ হয় ছিল। তো একটি জায়গায় কথার হচ্ছে দুজনের, দ্রৌপদী এবং সরলার, তার মধ্যে দিয়ে গান তাল লয় সম্পর্কে আমরা জানতে পাচ্ছি।
এবং নাটকের সংলাপের মধ্যেও
ছন্দ রাখছেন উনি। সরলা বলছে, গত রাত্রে রাজসভাতে কেমন গান শ্রবণ করলে বলো দেখি। দ্রৌপদী বলে, আহা কি বা গান, একটা তো শ্রবণযোগ্য নয়, রাগ তাল শুদ্ধ প্রায়ই নেই। সরলা, কেন, মৈথিলী গায়িকা শঙ্করায় যে দুই গান করে, ছি। দ্রৌপদী বলে, ওর নাম শঙ্করা? শঙ্করা কাহাকে বলে তাই ওর বোধ নাই, প্রতিবার তাল লইলেই বেহাগের ঘরে আসিয়া পড়ে। বরঞ্চ বঙ্গদেশীয় নর্তকী ঝিঝিট সিন্ধু খাম্বাজ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র রাগিনী যে কয়েকটি গান করিয়াছিল বড় মন্দ নয়, অন্যান্য গুণ যত থাকুক বা না থাকুক গানগুলির ভাব বড় মন্দ নয়। সরলা, আমি তৎকালে নিদ্রাতুর হইয়া সভা হইতে উঠিয়া আসিয়াছিলাম, অতএব সে গান শুনি নাই। এই যে গানের পরিচয়, যেখানে তালের ছন্দের কথা হচ্ছে
এবং এই যে এতগুলো রাগ রাগিনীর কথা বলছেন, তার মানে দুর্গাদাসের এই রাগ রাগিনীর চেহারা গুলো জানা ছিল
অবশ্যই। এ ব্যাপারে
গানের গানের মধ্যে গানের যে একটা তার মধ্যে দীক্ষা ছিল বা শিক্ষা ছিল সেটা বেশ বোঝা যায়। করেও তিনি চলে আসেন কিন্তু আবার অন্য ওই বললাম যে পারিপার্শ্বিক রীতিতে।
যেমন এখানে রাজমজুর সঙ্গী তাদের চার মজুর তাদের একটা কথোপকথনের জায়গা আছে দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় গর্ভাঙ্কে, সেইখানে রাজমজুর বলে সবসময়ই বলে তালে তালে বাপ সকল তালে তালে বলে তাল দিতে থাকে, ও হো ও হো ও হো। তা পারছে না দেখে অন্য মজুররা তখন বলে, রাজমজুর আবার চিৎকার করে তাদের ভৎসনা করে, যত বেটা তালকানা একত্র জুটেছে আমার পা দেখে দেখে কোপ ফেলতে পারিস না, একজনেরও তাল গেন নেই। এরপরে সেই রাজমজুর আবার তাদেরকে তালে নিয়ে আসতে চায়, উজ্জীবিত করতে চায়, বলে এবার রামায়ণ নে, ওহো 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 বলে ওরা তালে তালে গান ধরে। তার ধরনটি এরকম, রামের চরণ ধুলায় রে পাষাণ তরে যায়, রাম বলেন হনুমান তুমি বড় বীর, এক লাফে ডিঙাইলে সাগরের নীর, তুমি গিয়ে লঙ্কাপুরী করিলে ছাড় খার,
তোমা হইতে হলো বাপু সীতার উদ্ধার, এতেক বলিয়া রাম গুণের সাগর, কোল দিয়া বন্দি কইলা বনের বানর।
মজা হচ্ছে দেখো, আমাদের পাঁচালীর যে একটা চলন ছিল সেই চলন কিন্তু এর মধ্যে আছে।
ঠিক ঠিক ঠিক,
কলকাতার অত দূরে বরিশালেতে এইরকম অভিনয় হচ্ছে,
লক্ষ্য করবার বিষয়। আমরা বলতে পারলাম মানে
হয়তো বা আরো অনেক জায়গায় হয়েছে, কিন্তু সেগুলো হয়তো সেইভাবে লিপিবদ্ধ হয়নি, পালাগুলো হারিয়ে গেছে।
পরবর্তী পর্বে আমরা নীলদর্পণ নাটক নিয়ে আলোচনা করব, কথা বলবো, আমাদের অভিজ্ঞতা বিনিময় করব যা জেনেছি। কারণ এই নাটকের মধ্যে দিয়েই সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা।
আসলে সাধারণ রঙ্গালয় বলতে সাধারণ মানুষ, আম জনতা সেই প্রথম টিকিট কেটে নাটক দেখার সুযোগ পেল,
বিনিময় মূল্যে
নাটক দেখার সুযোগ পেল। এতদিন পর্যন্ত থিয়েটারটা পুরোটাই বনেদি বাড়ির অঙ্গনে আটকে ছিল, সেই বনেদি বাড়ির অঙ্গন ছেড়ে এই প্রথম সাধারণ মানুষের দরজায় পৌঁছে।